ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এ বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকেই। গতকাল যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসে আক্রান্ত হবার একদিনের নতুন রেকর্ড সৃষ্টি করল। গতকাল গোটা দেশে ৪৭,০০০ লোক নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় তা ছিল এই মহামারী শুরু হবার পর থেকে এই অবধি একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। এই নতুন সংক্রমণের বেশিরভাগই ঘটেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য অ্যারিজোনা এবং টেক্সাস থেকে শুরু করে পশ্চিমের ক্যালিফোর্নিয়া পর্যন্ত। তাছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্য ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলাইনায়ও বিপুল সংখ্যক লোক এতে সংক্রমিত হচ্ছেন। যুক্তরাষ্ট্র জুড়ে কোভিড-১৯ সংক্রমণের এই ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এলার্জি ও সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের প্রধান ডক্টর অ্যান্টনি ফাউচি গতকাল সেনেট কমিটিকে বলেছেন যে এখনকার এই ঊর্ধ্বগতিতে সংক্রমণ রোধ করা না গেলে এই হার দ্বিগুণ হয়ে প্রতিদিন ১,০০০ ছাড়িয়ে যেতে পারে। ডক্টর ফাউচি বলেন, স্পষ্টতই আমরা বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো আনতে পারিনি। তিনি কমিটিকে আরও সতর্ক করে দেন যে শুধুমাত্র সেই সব রাজ্য যেখানে এখন নতুন করে সংক্রমণ ঘটছে সেগুলোর উপর নজর দিলে গোটা দেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে। এদিকে নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেটিকাটের গভর্নররা সেই রাজ্যগুলোতে প্রবেশের পর আরও ৮টি রাজ্যের লোকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, আইডাহো, লুইজিয়ানা, মিসিসিপি, নেভাডা এবং টেনেসি। এর আগে অ্যালাবামা, অ্যারিজোনা, আরকানসাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস এবং ইউটা থেকে আগত লোকদের উপর এই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের কয়েকটি অংশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ দেখা দেওয়ায় আজ বুধবার থেকে ওইসব অঞ্চলে আবার লকডাউন আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে ৩৬টি উপশহরে প্রচুর সংখ্যক লোকের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার ৭,৮৮৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। সেখানে মৃতের সংখ্যা ১০৪ জন। গত ২৪ ঘন্টায় ভিক্টোরিয়ায় ৭৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। হোটেলে কোয়ারেন্টাইন ব্যবস্থা বহাল রাখতে ব্যর্থতাকে এই নতুন সংক্রমণের জন্য দায়ী করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবেই সঙ্গনিরোধ অবস্থায় থাকতে হয়। প্রাদেশিক সরকার বলছে এই সুরক্ষা লঙ্ঘনই মেলবোর্নের অংশবিশেষে এই রোগ সংক্রমণের কারণ। অনেকগুলো শহরতলিতে ৩,০০০ বেশি লোকের চলাচলের উপর আইন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ সতর্ক করে দিয়েছেন যে এই মহামারী খুব অল্পদিনেই শেষ হয়ে যাবে না। যথার্থ কারণ ছাড়া ওই অঞ্চলে কোনো লোক ঘরের বাইরে বেরুলে তাকে ১,০০০ পর্যন্ত জরিমানা করা হবে। তাদেরকে পাশের প্রদেশ সাউথ ওয়েলসে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনস্বাস্থ্য বিষয়ক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি সাউথ মেলবোর্নের সংক্রমিত এলাকা থেকে অন্যত্র যাবার চেষ্টা করে তাহলে তাকে প্রায় ৭,৫০০ জরিমানা করা হবে কিংবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। হোয়াইট হাউস সেইসব গোয়েন্দা কর্মকর্তাদের দোষারোপ করছে যারা আফগানিস্তানে রাশিয়ার পুরস্কৃত করার অভিযোগ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। প্রেস সচিব কেলি ম্যাকেনেনি মঙ্গলবার তাঁর কথায় সেইসব দুষ্টু গোয়েন্দা কর্মকর্তাদের সমালোচনা করেন যারা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জীবন বিপন্ন করেছে। তিনি প্রমাণবিহীন গোপন সংবাদ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত না করার সিদ্ধান্ত সমর্থন করেন। তিনি আরও সতর্ক করে দেন যে এই সংবাদ ফাঁস হওয়া এবং প্রমাণিত নয় এমন অভিযোগ দেশকে দুর্বল করছে। দ্য নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার তার প্রতিবেদনে আরো জানিয়েছে যে গোয়েন্দা বিভাগের সঙ্গে সম্পৃক্ত তিনজন কর্মকর্তার মতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন সব উপাত্তের সন্ধান পেয়েছেন যাতে দেখা যাচ্ছে রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ নিয়ন্ত্রিত হিসাব থেকে তালিবান সংশ্লিষ্টদের বড় রকমের অর্থ প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন এই ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতাকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিধায়করা মঙ্গলবার হোয়াইট হাউসের একটি ব্রিফিং থেকে একথা বলে ওয়াক আউট করেছেন যে আফগানিস্তানে আমেরিকান এবং জোটের সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান যোদ্ধাদের জন্য পুরস্কারের প্রস্তাব দিয়েছিল। এই অভিযোগ সম্পর্কে তারা প্রশাসনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এই ব্রিফিং এর লক্ষ্য ছিল ডেমোক্রেটিক দলের শীর্ষ বিধায়কদের রাশিয়ার ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগ সম্পর্কে গোয়েন্দার তথ্য অবহিত করা। এর আগের দিন একই ধরনের ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সদস্যদের জন্য। মঙ্গলবারের হোয়াইট হাউসে এই ব্রিফিং এর পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্মিথ সংবাদদাতাদের বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে হোয়াইট হাউসের কাছে এই ব্যাপারে কোন স্পষ্ট উত্তর ছিল না। স্মিথ আরো বলেন, আমার কাছে আরো উদ্বেগের বিষয় যেটা মনে হয়েছে তা হলো তারা এটা নিশ্চিত করতে চাইছিলেন যে আমরা যেন এটা বুঝি যে প্রেসিডেন্ট এই ব্যাপারে কিছুই জানতেন না। সেটা আসলে স্বাভাবিক বিষয় নয়। ট্রাম্প এবং হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তারা একথাই বলে আসছেন যে এই ষড়যন্ত্র খবরের কোন গোয়েন্দা সংবাদ প্রেসিডেন্টকে কখনই অবহিত করা হয়নি। তবে কোন শীর্ষ কর্মকর্তা স্বীকার করছেন যে এর প্রমাণ গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং সেই সব মিত্র রাষ্ট্রগুলোকেও জানানো হয়েছে যাদের সৈন্যরা সম্ভাব্য ঝুঁকির মধ্যে ছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে কিছু তথ্য ফেব্রুয়ারি মাসেই প্রেসিডেন্টের প্রাত্যহিক ব্রিফিং এ অন্তর্ভুক্ত ছিল। অন্যান্য খবরে বলা হয়েছে যে ট্রাম্পকে এবছরের গোড়ার দিকেই লিখিত তথ্য জানানো হয়েছিল।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের উপর তাদের আক্রমণ বন্ধ করার প্রতিশ্রুতি পালনের জন্য তালিবানের প্রতি আহ্বান জানিয়েছেন। পম্পিও এই বিদ্রোহী গোষ্ঠীর উপনেতা এবং কাতারে তাদের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথাগুলো এমন এক সময় বললেন যখন ক্রমবর্ধমান হারে যুক্তরাষ্ট্রের বিধায়করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সংবাদটি তদন্ত করে দেখতে বলছেন যে আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান যোদ্ধাদের পুরস্কৃত করার প্রস্তাব দিয়েছিল কিনা। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওয়ার্গেস মঙ্গলবার বলেন যে পররাষ্ট্রমন্ত্রী এই প্রত্যাশাটি পরিষ্কার করে তুলে ধরেন যে তালিবান যেন তার প্রতিশ্রুতি পালন করে, যার মধ্যে রয়েছে যে তারা আমেরিকান সৈন্যদের উপর হামলা করবে না। বারাদার বলেন, তালিবান তাদের দিক দিয়ে পম্পিওকে আবার আশ্বস্ত করেছে যে এই ইসলামী বিদ্রোহী গোষ্ঠী অন্যান্য রাষ্ট্রের উপর আক্রমণ করার চক্রান্তের জন্য আফগানিস্তানকে ব্যবহার হতে দেবে না। কাতারের রাজধানী দোহা থেকে তালিবানের রাজনৈতিক মুখপাত্র সোহাইল শাহিনকে প্রশ্ন করা হলে যে রাশিয়ার সঙ্গে তালিবানের সংযুক্তির অভিযোগ সম্পর্কে পম্পিও কি কোন প্রশ্ন উত্থাপন করেছিলেন ভয়েস অফ আমেরিকাকে, তিনি বলেছেন, ওই খবরটি সত্য নয়, আমরা এরই মধ্যে তা প্রত্যাখ্যান করেছি। বারাদার আবারও বলেছেন যে আফগান ভূমি থেকে কোন দেশকে আক্রমণ করার অনুমতি না দিতে তালিবান প্রতিশ্রুতিবদ্ধ। শাহিন বলেন, বারাদার পম্পিওকে বলেছেন যে আফগানিস্তানের অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে আলোচনা বিলম্বিত হচ্ছে কারণ চুক্তি অনুযায়ী কাবুল সরকার এখনো 5,000 তালিবান বন্দীকে সবাইকে এখনো মুক্তি দেয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন বলছেন তিনি আশা করছেন নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরেক দফা শীর্ষ বৈঠকে মিলিত হবেন। দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা আজ বলেছেন মুন সম্প্রতি হোয়াইট হাউসকে এ ধরনের অনুরোধের কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে মুনের অবস্থান বোঝা যায় এবং এ নিয়ে কাজ হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য মুনের মন্তব্য সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেননি। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যকার এক সংলাপে এ কথা প্রথম ব্যক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের সহযোগী পররাষ্ট্রমন্ত্রী স্টিভ বাইগান এ সপ্তাহে আরও আগের দিকে বলেছিলেন নভেম্বরের আগে আরেকবার ট্রাম্প কিম বৈঠকের সম্ভাবনা কম, অংশত এর কারণ করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ। তিনি জার্মান মার্শাল ফান্ড গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত একটি অনলাইন ফোরামে এই মন্তব্য করেন। তবে উত্তর কোরিয়ার সঙ্গে প্রধান আলোচনাকারী ব্যক্তি বাইগান বলেন, ওয়াশিংটন পিয়ংইয়াং এর সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যাপারে সবসময় উন্মুক্ত। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরমাণু অস্ত্রমুক্ত করা। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের এক খবরে বলা হচ্ছে যে বাইগান জুলাই মাসের কোন এক সময় দক্ষিণ কোরিয়া সফরে যাবেন। এটা এখনো স্পষ্ট নয় যে উত্তর কোরিয়া আরও একটি শীর্ষ বৈঠকে রাজি হবে কি না। পরমাণু অস্ত্রমুক্ত করার পদক্ষেপ হিসেবে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে এবং নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতিতে উত্তর কোরিয়া ক্ষুব্ধ। আপনারা এ বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। হংকং এর পুলিশ চীনের কেন্দ্রীয় সরকার আরোপিত নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আজ এই প্রথম কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নতুন আইন কার্যকর হবার কয়েক ঘন্টার মধ্যেই একজন পুরুষ এবং একজন নারীকে গ্রেপ্তার করা হয় যারা হংকং এর স্বাধীনতার চিহ্ন প্রদর্শন করছিল। তাছাড়া আরও 70 জন যারা বৃহৎ একটি প্রতিবাদকারী গোষ্ঠীর অংশ ছিল তাদেরও গ্রেপ্তার করা হয়। হংকং এর কসওয়ে বেতে সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং মরিচের গুঁড়ো ব্যবহার করে। পুলিশ বলছে নতুন জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে সমবেত হবার জন্য এতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ব্রিটেন যেদিন চীনের কাছে হংকংকে হস্তান্তরিত করে তারই 23তম বার্ষিকীর দিন থেকে এই আইন কার্যকর করা হয়। শহর কর্তৃপক্ষ এই হস্তান্তরের বার্ষিকী উপলক্ষে সমাবেশ নিষিদ্ধ করে করোনা ভাইরাসের ঝুঁকির কথা বলে। এই নতুন আইনে চীনের কেন্দ্রীয় সরকার হংকং এ একটি জাতীয় নিরাপত্তা দপ্তর খুলতে পারবে, যার লক্ষ্য হবে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে বিদ্রোহ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ কিংবা বিদেশি বাহিনীর সঙ্গে সংযুক্ত হবার বিষয়গুলোর মোকাবিলা করা। এতে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে কয়েক বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে এবং বিচারের জন্য চীনের ভূখণ্ডে পাঠানো যাবে। হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, এই আইন পাশ হওয়ায় এই শহরের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকার কনফেডারেট রাজ্যগুলোর প্রতি সম্মান প্রদর্শনকারী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর যদি নতুন করে নামকরণের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি প্রতিরক্ষা বিভাগের বার্ষিক অর্থ বরাদ্দের বিরুদ্ধে ভিটো প্রয়োগ করবেন। ওই পদক্ষেপের বিরুদ্ধে তাঁর এই সর্বসাম্প্রতিক অবস্থানের কথা তিনি গতরাতের এক টুইট বার্তায় প্রকাশ করেন, যেখানে তিনি সেনেটর এলিজাবেথ ওয়ারেনের বিরুদ্ধে তাঁর সমালোচনার পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, তার কথায় আমি এই প্রতিরক্ষা অর্থায়নের প্রস্তাবে ভিটো প্রয়োগ করব যদি তাতে এলিজাবেথ পোকাহন্টাস ওয়ারেনের সংশোধনী থাকে, যার ফলে ফোর্ট ব্র্যাগ, ফোর্ট রবার্ট ইলি এবং আরও অনেক সামরিক ঘাঁটির নাম পরিবর্তন করা হবে। তবে সেনেটের সশস্ত্র বাহিনী কমিটি গত মাসেই ওয়ারেনের প্রস্তাব 25-2 ভোটে অনুমোদন করে। ওই প্রস্তাবে পেন্টাগনের প্রতি আহ্বান জানানো হয়েছিল যে তারা যেন কনফেডারেটবাসী স্মারক হিসেবে বর্তমানে কোনো ঘাঁটি, রাস্তা, বিমান, অস্ত্রশস্ত্র কিংবা অন্যান্য সম্পদ চিহ্নিত করে তার নাম পরিবর্তন করে। কনফেডারেট হচ্ছে সেই সব রাজ্য যারা দাসত্ব প্রথার বজায় রাখতে চেয়েছিল এবং 1860 সালে গৃহযুদ্ধ পরাস্ত হওয়ার পর থেকে দেশ থেকে পৃথক হয়ে গিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে এবং সেনাবাহিনী বিষয়ক মন্ত্রী রায়ান ম্যাকার্থি এরা সকলেই আভাস দিয়েছেন যে সেই সব ঘাঁটির নাম পরিবর্তনে তারা সম্মত। পুলিশ নিয়ন্ত্রণে থাকার সময় আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের সময় এই বিষয়টি সামনে চলে আসে। বিভিন্ন শহরে কনফেডারেট ব্যক্তিদের স্মৃতিস্তম্ভগুলো বিক্ষোভকারীদের নিশানায় পরিণত হয়। স্থানীয় বিমান চালকদের এক তৃতীয়াংশই তাদের পরীক্ষায় পাশ হবার ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছে। পাকিস্তানের জাতীয় বিমানকে নিষিদ্ধ করার ব্যাপারে দেওয়া এক চিঠিতে ইজা পাকিস্তানি বিমান চালকদের লাইসেন্সের কার্যকারিতা সম্পর্কে উদ্বেগের কথা জানায় এবং বলে যে পাকিস্তান নিজেই এখন এ ব্যাপারে আন্তর্জাতিক মান অনুযায়ী তাদের বিমান চলাচলের ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দিতে পারছে না। পাকিস্তানের বিমান চলাচল মন্ত্রী গোলাম সরওয়ার খান গত সপ্তাহে জানান যে সেদেশের 860 জন বৈমানিকের মধ্যে 260 জন অসদুপায়ে তাদের লাইসেন্স পেয়েছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।